অহংকারী ব্যক্তির নিকট সেই প্রকার বর্তমানে তা প্রকাশ পায়। সুতরাং অনধিকারী ব্যক্তির সেই সমস্ত বস্তুতে অধিকার নাই, এটি সেই বস্তুর কৃপা আমাদের। বাবার হীরার অলঙ্কার আদি বা বহুমূল্য অলঙ্কার আদি গোপনে সিন্ধুকের মধ্যে রেখে দেয়, পরন্তু কি জন্য রেখে দেয়? না পুত্র উপযুক্ত হলেই তাকে দেব, এটি বাবার স্নেহ। সেই প্রকার অনধিকারী ব্যক্তিকে ধাম তাঁর প্রকৃত চরম সম্পদ দেখাতে চান না, এবং ভগবত ভক্তগণ অনধিকারী ব্যক্তির নিকট সেই চরম সম্পদকে প্রকাশ করেন না। যারা উপযুক্ত তারাই সেই প্রকার বস্তুর দর্শন স্পর্শন আলোচনা সমস্ত কিছুর যোগ্য অধিকার। সুতরাং মাদৃশ অধম এই প্রকার ধামের স্বরূপ আলোচনা থেকে বিগত থেকে উপযুক্ত ব্যক্তির নিকট এই প্রার্থনা জানাচ্ছি, আপনাদের এই বিষয়ে জানাবেন মানুষের আপনার।
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে বংশাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবচনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম গৌরক্তিশে। আমরা যে স্থানে উপস্থিত হয়েছি এসেছে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ মানে কি? যেখানেতে ষড় ঋতু একত্রিত হয়ে এই গৌরধামে গৌরচন্দ্রের আরাধনা যে স্থানেতে করেছিলেন এবং সেইটি চৈতন্য মহাপ্রভু নিকটে তাহারা প্রাপ্ত হয়েছিলেন তাহার বরদান, সেই স্থানটা হচ্ছে ঋতুদ্বীপ। এই স্থানেতে ষড় ঋতু সকলই এখানে এসে মহাপ্রভু আরাধনা করেছিলেন এবং এখানেতে ষড় ঋতু থাকলেও এখানে বসন্ত ঋতু সর্বদা বিরাজমান থাকে। এইখানেতে আপনারা স্মরণ করলেন যে নিত্যানন্দ প্রভু যখন এখানে উপস্থিত হন তখন তিনি ভাবেতে গড়গর হয়ে যান, তখন আমি নিত্যানন্দ এটা ভুলে গিয়ে আমি বলদায়ু কৃষ্ণের বড় ভ্রাতার এই তাহার জ্ঞান হয়। আর তিনি ডাকতে আরম্ভ করেন কি কানাই কানাই তুমি কোথায় কোথায়, আমি একলা সমস্ত গরুগুলিকে আমি সম্ভাল করতে পারছি না, তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি না আসলে এই গরুগুলিকে ভালোভাবে রাখা যাবে না। ওই তাহার সকালবেলা লীলা স্ফূর্তি হতে লাগলো, দেখলেন কি এইখানেতে খগ মৃগ আর ব্রজলীলার উদ্দীপক সব কুঞ্জগুলি দেখতে লাগলেন। গিরিরাজ গোবর্ধনকে তিনি দেখছেন, তাহার কন্দরা ইত্যাদিকে লক্ষ্য করছেন, হরিণগুলি মোরগুলি নৃত্য করছে, কোকিলগুলি ডাকছে, এই দৃশ্য দেখে তিনি অত্যন্ত আত্মবিভোর হয়ে গেলেন। ভক্তিবিনোদ ঠাকুর এসব স্থানকে নিজে দর্শন করে দিয়ে আর তিনি বর্ণন করেছেন। এই স্থান হচ্ছে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ মানে রাধা কুণ্ড, পিছনে তে বিরাট স্বর্গবর্ষা আছে, সুন্দর। কালকে আমরা যাব সেখানে, অত্যন্ত মনোহর বৃন্দাবনে তে তমাল কুঞ্জ, আর এইখানে আছে আম্র কুঞ্জ, কাঁঠাল কুঞ্জ। বৃন্দাবনের সব যাবতীয় উদ্দীপনা এখানে হয়। এই স্থান ওইতে বলেছেন যে এটা ত্রিভুবনে এইরকম স্থান নাই। ত্রিভুবনে কি শুধু এই তিন ত্রিভুবন ভূর্ভুয়া সহ নহে, এই মর্ত জগৎ, বৈকুণ্ঠ জগৎ, গোলোক বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধামের মধ্যেও অন্য ধামের কি কথা, দেবী ধাম ইত্যাদি কোনো কথাই নেই। দেবী ধামের উপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠাৎ সো দরাজমত পিতা দ্বারা অবতী যা প্রিয়া যত্র শ্রী শতনিন্দি পট্ট মহিষ প্রভু খেল প্রেম ক্ষেত্রমপু অসৌ মথুরা হরে জন্মত যত্র শ্রী ব্রজ এব রাজিত তাম তামেব নিত্যম। বৈকুণ্ঠের কথা কি, বৈকুণ্ঠ যাহা চরণের পূজা করে এইরকম স্থান হচ্ছে বৃন্দাবন। এই স্থান হচ্ছে বৈকুণ্ঠা দপি সো দরাত্মজ বৃতা বৈকুণ্ঠ কথাই দাসী, বৈকুণ্ঠ থেকে কোটি কোটি বৈকুণ্ঠ দ্বারাবতী দ্বারকা মত দ্বারকাকে তুলনা করা যাবে না। দ্বারকা কোটি কোটি বৈকুণ্ঠ মিলেও দ্বারকার সমতুল হতে পারে না। এমন দ্বারকাপুরী যেখানে কৃষ্ণ সৌদরাজমজ বৃতা তার ভাই বলদেব প্রভু তার ষোলো হাজার একশো আট মহিষীগণ কত পুত্র কত নাতি এই সমস্ত নিয়ে সব সময় ক্রীড়া বিলাস করছেন। এমন ক্রীড়া বিলাস করেন যাতে বৈকুণ্ঠে কোনোদিন এইসব লীলা দর্শন হয় না। বৈকুণ্ঠে একটি লক্ষ্মী আর সেখানে ষোলো হাজার একশো আট রাজ মহিষীগণ কিরকম ক্রীড়া করেন। তিনি রুক্মিণী রুক্মিণী গৃহেতে পলঙ্ক শয্যাতে আছেন, রুক্মিণী নিজে তাঁকে বাতাস করছেন, বাতাস করছেন চমক দিয়ে বজন দিয়ে কৃষ্ণ পলঙ্কের উপরে যে বসে আছেন সেই সময়তে কৃষ্ণ সহসা গম্ভীর হয়ে বললেন যে দেবী আমি মহান ভুল করেছি তোমার সঙ্গে বিবাহ করে, আমার উচিত ছিল না। তুমি রাজকুমারী, তুমি রাজার কুমারী, আর এত তুমি রূপে গুণে সৌন্দর্যে তুমি এত শ্রেষ্ঠ যে তাহার তুলনা কোন জগতে নেই। আর আমি নির্গুণ কালো, আমি কোন রাজার পুত্র নয়, আমি সাধারণ একটি লোকের পুত্র, বসুদেব রাজা ছিলেন না সেরকম ভাবে, তিনি তার সামন্ত মতন ছিলেন। তো আমি রাজপুত্র রাজকুমার নাম, তারপরে তোমাকে জগতে এমন কেমন লোক নাই দেবতা পর্যন্ত যে তোমার রূপ গুণেতে মুগ্ধ হয়ে তোমার সঙ্গে বিবাহ না করতে চায়, আর আমাকে কেউ চায়, আমাকে চায় শুধু দরিদ্র লোক, অকিঞ্চন নিষ্কিঞ্চন যারা আছে যাদের কিছুই নাই ওই রকম হয় লোক সাধারণ আমাকে চায়। আরো বহু সবগুলি কারণ আছে, আমি এখন অনুতাপ করছি যে তোমার সঙ্গে কেন আমি বিবাহ করলাম, তোমার যোগ্য আমি নই, তুমি আমাকে আদেশ করো, আমি তুমি যাকে বলবে তার কাছে আমি তোমাকে নিয়ে গিয়ে তার সঙ্গে বিবাহ করিয়ে দিব। তুমি এখনই বলো কার সঙ্গে বিবাহ করতে চাও, কার কাছে যেতে চাও। শুনে রুক্মিণী একেবারে বিবল হয়ে গেলেন, হাত থেকে পাতা ছুটে গেল, চমক ছুটে গেল, আর কলা কাটা কেটে দিয়ে গাছকে যেরকম হতে ওইরকম হতে পড়ে গেলেন, মূর্ছিত হয়ে পড়ে গেলেন, শ্বাস প্রশ্বাস নেয় কৃষ্ণ দেখলেন যে সেইটা কি হল। তিনি নিকটে গিয়ে নিজে পিতাম্বর দে তাকে হাওয়া বাতাস করে বলে যে প্রিয়ে আমি তোমার সঙ্গে একটু পরিহাস মাত্র করেছি না, আমি জানি যে তুমি এত ভীরু আর তুমি অত রসিক নও, অথবা তুমি আমার এই কথাকে সত্য মেনে দিয়ে আর তুমি এমন বিমল হয়ে গেছ যে এখন তুমি মরে আছো কি জীবিত আছো আমি বুঝতে পারছি না। আমি ব্রজেতে ছিলাম, আমার স্বভাবটা যায় না, এই জন্য ব্রজেতে আমি কত রকমের পরিহাস হরিয়াস তার সঙ্গে করত। গোপীরা তার উত্তরে কি বলতো যে তুমি আমার কুঞ্জ থেকে বেরিয়ে যাও, কালো লোকে আমরা দর্শন করতে চাই না, আর কত রকমের আমাকে মিথ্যাবাদী, তারপরে লম্পট চোর কত রকমের আর তোমাকে আমি সামান্য একটি কথা বললাম আর তুমি মুচিত হয়ে পড়ে গেলে, আমি যদি জানতাম তাহলে এরকম পরিহাস কখনো করতাম না, তোমার ছাড়া তো আমি জীবিত থাকতে পারি। আরে একটি বাড়িতে থাকলে কয়েকটি মাটির ঘড়া অথবা পিতলের ঘড়া থাকে ঠক থাকা তো হবেই, আরে জীবনের এইটা তো আনন্দ যে পতি সারা দিন কাজ করে আসবে সন্ধ্যার সময় বাড়ি আসলে প্রিয়া তাহাকে মধুর সাধতে কখনো ভর্সনা করবে কখনো কিছুই হবে কখনো কিছু হবে, যদি এই সংসার না থাকে তাহলে সংসারের মধ্যে কি আছে। অতএব আমি এই জেনে আর তোমার সঙ্গে একটু পরিহাস করেছি, তুমি যদি না উঠো তাহলে আমি মারা যাব, এই বলে তাহার কর্ণেতে তিনি এই সমস্ত কথা বলতে লাগলেন। একটু পরে তার শ্বাস একটু চলতে লাগলো আর তিনি উঠে বসলেন, চোখ ঝরঝর করে পড়তে লাগলো, তিনি হাত জোড়ে আর তিনি বলতে লাগলেন তুমি সত্যি বলেছ, তুমি আমার যোগ্য নও, আমি এই ত্রিগুণের দ্বারা মুগ্ধ, তুমি ত্রিগুণের থেকে অতীত, তোমাকে কেবল ওই মাত্র নিষ্কিঞ্চন যে জগৎকে তুচ্ছ জ্ঞান করে দিয়ে বৈকুণ্ঠকে তুচ্ছ জ্ঞান করে দিয়ে তোমার শরণাগত হয়েছে তাহলে তুমি প্রিয়, আর আমাকে দেখে শিশুপা দন্ত বক্র দুর্যোধন এবং অন্য এই সব লোক রূপেতে মুগ্ধ হতে পারে কিন্তু তোমার সেই রকম রূপ না, জগতের অতি জাতীয় সমস্ত অপ্রাকৃত সদ্গুণ তোমার মধ্যে বিরাজ, অতএ তুমি জগতের প্রাণস্বরূপ, জগতের না কেউ মানলেও তুমি সকলের পতি, পতির পতি তুমি, জগৎপতি তুমি, অতএ আমি তোমার নিকট এই প্রার্থনা করি যেন তুমি আমাকে কোনো হৃদয় থেকে বাহার না কর, আমি জন্মে জন্মে তোমার প্রিয়াগণের দাসী হয়ে তোমার ঘরে ঝাঁকা দিব, চৌকা বাসন করব, সমস্ত ঘরের কাজ করব, দাসী হয়ে তোমার চরণের দাসী দাসী হয়ে থাকবো, তুমি অনুগ্রহ করে আমাকে কোনদিন হৃদয় থেকে বাহার কর। এইরকম বৈকুণ্ঠ থেকে কত বৈকুণ্ঠে এইসব লীলা আছে কি, এটা তো হাজার লীলা মধ্যে একটা লীলা বর্ণন করলাম, কিন্তু এইরকম হয় কোটি কোটি দ্বারকাপুরীয় যাহার তুলনা করতে পারে না সেই মথুরা ধাম এই দ্বারকা অপেক্ষা কোটি গুণ শ্রেষ্ঠ, সেখানে জন্মলীলা ইত্যাদি হয়েছে, দ্বারকাতে জন্মলীলা হয় না কিন্তু সেই মথুরা থেকেও শ্রেষ্ঠ তাহার গোষ্ঠ, কি গোষ্ঠ, বৃন্দাবন গোষ্ঠ, এর মতন আর কোন ধাম নাই বৃন্দাবনের ধাম, কিন্তু বলছেন কি বৃন্দা বৃন্দা বিপণন সুরম্য মৎস শ্রীমান গোবর্ধন সারা স্থলী কা অপি অলম কিং রসময়ী অন্নতস্থলৈ যস্যাপি অংশলবেন নার্হত সাম্যং মুকুন্দস্য তত প্রাণভ্যধিক প্রিয়ৈব তত কুণ্ডম্য এব আশ্রয়ে। বৃন্দাবন মথুরা থেকেও শ্রেষ্ঠ, দ্বারকা থেকে বহু শ্রেষ্ঠ, সেখানে রাসস্থলী সেখানে যে সেবা কুঞ্জ রাশেতে সমস্ত গোপীরা ওখানে একত্রিত হয়েছে, সেখানে কত কত অদ্ভুত লীলা ইত্যাদি হয়েছে, সেখানে আরো বহু সমস্ত লীলা ইত্যাদি হয়েছে। কিন্তু এই বৃন্দাবনেরই কথাই, বৃন্দাবন তাহার নক্ষচন্দ্রিকার বরাবর হবেন না। এই বৃন্দাবন যেখানে রাসস্থলী হয়েছে, কাহার নক্ষচন্দ্র? এই রাধা কুণ্ডে প্রেমামৃতা প্লাবনার, এই রাধা কুণ্ডে নখ কিরণের বরং বৃন্দাবন হতে পারে না বরাবর। কেন বলছেন বৃন্দাবনের কথা যাচ্ছি, তাহলে তো অন্য লোকের কথা কি? বৃন্দাবন যে রাধা কুণ্ডের কিরণে পদচ্ছটা মতন বরাবরই করতে পারবে না, তাহলে অন্য স্থানের কি? কেন বৃন্দাবনে যে রাশি স্থান এগুলি আছে, এই সবগুলি হচ্ছে পঞ্চায়েতি রাস। সেখানে সেখানেতে নিত্য সিদ্ধা কায় বিভা গোপীগণ, নিত্য সিদ্ধা গোপীগণ, সাধন সিদ্ধা গোপীগণ সকলেই ওইখানেতে যোগদান করে সে রাশেকে, এই জন্য তাকে পঞ্চায়েতি রাস বলে। কিন্তু বৃন্দাবনে যে রাস, বৃন্দাবনে একান্তিক ভাবেতে শ্রীমতী রাধিকার সেখানে প্রাধান্য রয়েছে। ওইখানে স্বানন্দ সুখদ কুঞ্জ ইত্যাদি যে আছে, সেখানে অন্য লোকের কি কথা কি? চন্দ্রাবলী প্রভৃতি ওখানে প্রবেশ করতে পারেন নাই। একছত্র শ্রীমতী রাধিকার কৃষ্ণচন্দ্র মধ্যাহ্ন লীলা শেষ সর্বোত্তম স্থান প্রভুপাদ সেখানেতে গিয়ে এই সবগুলি বলতে বলতে তিনি ভাবান্তর মধ্যে প্রবেশ করেছেন। তিনি বলছেন যে সে আমি সারা জীবন জঙ্গল বন কেটে গেলাম, আজকে 25 বছর ধরে পরিক্রমা হচ্ছে বৃন্দাবনে। প্রভুপাদ বলছেন এক জায়গাতে, তো তাহারা শুধু এইটি মনে না করেন যে আমি যেরকম হয় মায়াবাদ, অদ্বৈতবাদ, সহজিয়া, সখী ভেটি ইত্যাদিকে আমি খণ্ডন করেছি, এইটি আমার কীর্তন হয়। আমি কিছু আরো জন্য এসেছি না, কিন্তু সময় আমি তাই নেই। আমি এসেছিলাম ব্রজের কিছু কথা বলবো, 25-30 বছর হয়ে গেছে। এখন আপনাদের নিকটে বলছি, যদি শুধু ওই কথার মধ্যে থেকে যান, মায়াবাদ খণ্ডন, অদ্বৈতবাদ খণ্ডন আর এইসব মধ্যে থেকে যান, তাহলে আপনারাও নির্বিশেষবাদী হয়ে যাবেন। এই জন্য যে কথার জন্য যে আমাদের আরাধ্য কি, আমাদের ভজনের উদ্দেশ্যটা কি, এটাই স্থির হওয়া উচিত এই জন্মেতেই। যদি সেইটি না হলো, তাহলে মায়াবাদ খণ্ডন করে কোটি কোটি জন্মেতে, কর্মবাদ জোরবাদকে খণ্ডন করে 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 কোটি জন্মে, এক জন্ম না অনন্ত কোটি জন্ম করতে কোন সুবিধা হবে না। আরে আমরা অনাধিকারী আছি এটা সত্যি, এর মধ্যে কোনো দ্বিধা নেই, কিন্তু 20-25 বছর পরে দাঁত তো উঠবে, তারপরে একটি অকল্প হবে, একটা আতলতা আসবে, তারপরে কি 25 বছর 30 বছর 50 বছর কি আমরা মায়ের গর্ভ থেকে বেরিয়ে ওই রকমই থাকবো নাটা, আর কি কিছু কথা পড়বো, কিছু তো অধিকার আসবে। আর বৈষ্ণব সঙ্গে 50 বছর থেকে যদি চৈতন্য মহাপুরুষ ভূমিতে বৃন্দাবনের এই সমস্তগুলি লীলা বিলাসেতে একটু যদি রুচি না হলো, তাহলে বৈষ্ণব সঙ্গের মহিমাই বা কি হলো?
ভাবি হো রা। সংসারে করিয়া মানব না পায় দুঃখের রসে
দেখছেন যুদ্ধে আসছেন
তোমার ভিতরে স্নান করবেন আর কত রকমের তিনি এখানে লীলা ক্রীড়া ইত্যাদি করেন। তখন গঙ্গা বললেন, তা তো ঠিক, আমার সৌভাগ্যে ঠিক এটা, কিন্তু কিছুদিনে পরে তিনি আমাকে প্রত্যাগ করে নদীপ বাসী গণকে সকলকে কান্দিয়ে, মাকে কান্দিয়ে, তাহার স্ত্রীকে কান্দিয়ে ছেড়ে আর মস্তক ইত্যাদি মুন্ডিত করে দিয়ে তোমারই নিকটেতে যাবে, আর সেইখানেতে তাহার সমস্ত পরিকর নিয়ে তাহার বৃন্দাবনের যে যাবতীয় সমস্ত রসাস প্রাধান সেখানে করবেন। আমার তো সৌভাগ্য হলো না সেই সমস্তগুলি দেখবার শুনবার। তখন সমুদ্র বললেন, তা তুমি ঠিক বলেছ, কিন্তু এখানে যেরকম হবে তিনি নর্বত লীলা করেছেন তার পরিকরগণকে নিয়ে, সেখানেতে সন্ন্যাস বেশ গ্রহণ করে দিয়ে আর সকলকে কান্দিয়ে যাবেন, আমি তো সেই নদীতে লীলাগুলি দেখতে পারলাম না। তখন তিনি বললেন যে সেখানেতে তিনি গৌরচন্দ্রে যাবেন, তোমার সৌভাগ্য হবে আর তুমিও আমার সঙ্গে নদীতে এসে এই সমস্ত লীলাগুলিকে দর্শন করবে। তখন সমুদ্র বললেন, তাই আমি তোমাকে আশ্রয় করে এই নদীতে সীমা, যে তাহাকে বলা হবে সমুদ্র গড়ি অথবা সমুদ্র গড়, সেইখান পর্যন্ত যে মহাপ্রভু যাবতীয় সমস্ত লীলা আমি দর্শন করবো, আর তোমার কারণেতে আমার এই সব লীলা দর্শন করবার সৌভাগ্য হবে। এই জন্য এই হচ্ছে সমুদ্র গড়ি। এইখান পর্যন্ত সমুদ্র এসে গঙ্গা নদীকে আশ্রয় করে কৃষ্ণের বাল্য লীলা থেকে আরম্ভ করে সন্ন্যাস পূর্ব যত সমস্ত তাহার লীলা ছিল এই সমস্ত লীলাগুলিকে দর্শন করে। দ্বিতীয় এই স্থান হচ্ছে সমুদ্র সেনের উপরে নাম তাহা, দুজন সেন, একজন হচ্ছে ভীম সেন আর অন্য হচ্ছেন
সমুদ্র সেন।
সমুদ্র সেন, ভীম সেন 10,000 হাতির বল যুক্ত ছিলেন, কৃষ্ণ কোন কৃষ্ণ দ্বারকাধীশ, যিনি 16,108 গণ মহিষীর পতি আর এক একটি রানী কত কত পুত্র, 10 জন পুত্রে এক একজন
কন্যা,
আর এই সময় এই সমস্তগুলি নিয়ে বিরাট ভাবেতে তিনি ওখানে আছেন। তাহার একজন সেবক হচ্ছেন হস্তিনাপুরের একজন ভীম, ভীম সেন 10,000 হাতির বল তাহার আছে। এই জন্য হস্তিনাপুর মানে কি, যেখানে হাতিগুলি থাকে, বিরাট শরীর, বিরাট মস্তক, এইরকম হতে 10,000 হাতির বল, কিন্তু তিনি তাহার উপাস্যকে সবসময় এটা মনে রাখা দরকার, উপাসক শ্রেষ্ঠতা অনুসারে উপাস্যের শ্রেষ্ঠতা, উপাসক যেরকম শ্রেষ্ঠ হবে তাহার উপাস্য তত্ত্বের ততটুকু শ্রেষ্ঠতা, অথবা উপাস্য যত উন্নত তাহার যে পরিকর অথবা সেবকগণ তাহারও সেই রকম হতে শ্রেষ্ঠতা অথবা বৈশিষ্ট্য। এখানে দেখছেন যে সে হস্তিনাপুর থেকে বিরাট সমারোহ করে হাতিগণকে নিয়ে আর তিনি এই সমুদ্র সেনের গড়িকে ঘেরলেন, কিন্তু সমুদ্র সেনকে কোথা থাকেন তিনি, হস্তিনাপুর নয়, তিনি কোথা থাকেন, তিনি থাকেন গৌড়মণ্ডলের অন্তর্গত এই কোলদ্বীপের কাছে, এটা কোলদ্বীপের ভিতরে, কোলদ্বীপের ভিতরে গিরিরাজ গোবর্ধন রাধাকুণ্ডের পাশে তিনি থাকেন। তাহলে তাহার উপাস্যে কে হবে, তার উপাস্য দ্বারকাধীশ ন, দ্বারকাধীশ যাহার অংশ অংশ বৈভব মাত্র, অতএব সমুদ্র সেন রাজার উপাস্য হচ্ছেন রাধা কৃষ্ণ, রাধা ভাব এবং কান্তির দ্বারা দীপ্তমান শ্রী শশী নন্দন গৌর, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ। অতএব এই দুজনের মধ্যে যুদ্ধ, একদিকে বিরাট হস্তির দল নিয়ে, বিরাট হস্তির বল নিয়ে দ্বারকাধীশের অনুচর ভীমদেব, ভীম সেন, আর অন্যদিকে কে, রাধা ভাব সুবলিত সচিনন্দন গৌরহরি, যিনি রাধা এবং কৃষ্ণ মিলিত তনু, তাহার সেবক হচ্ছেন সমুদ্র সেন, যিনি রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরিরাজ গোবর্ধনের তলাতে বাস করেন। এখন দুজনের মধ্যে বিচার। এখানে সমুদ্র সেন বললেন, তুমি ঘোড়া নিয়ে এসেছো এখানে তোমার বিরাট পৌরুষ দেখাইবার জন্য, আচ্ছা তো ঠিক আছে। তার ঘোড়া ধরে নিয়ে বেঁধে দিলে, তোমার বল থাকে তো ছাড়িয়ে নিয়ে যা। ভীম বলে আচ্ছা, তাহলে যুদ্ধ হতে লাগলো। যুদ্ধে 10,000 হস্তির বল ভীমসেনের কোথায় চলে গেল? বাক্যেতে বাণীতে তাকে জর্জরিত করে ফেললেন সমুদ্র সেন রাজা। তাহার কত উন্নত বিচার সমুদ্র সেনের, চৈতন্য মহাপ্রভু সেবকগণের এমনই মহিমা। তারা রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে থাকে, ভীম মহাভারতের শেষে পাঁচ পাণ্ডবের স্বামী বৃন্দাবনে প্রবেশ করবার জন্য রাধাকুণ্ডেতে কোটি কোটি বছর তপস্যা করবার বসেছেন, এখন অভি পুরা হয়নি, এখন অভি গাছ আছেন ওইখানে বৃন্দাবনে প্রবেশ করবার জন্য। আর বৃন্দাবন অভিন্নেতে সমুদ্র সেন অবস্থিত হয়ে কিরকম হবেতে ভীমসেনকে, ভীমসেন যখন আর্তনাদ করে উঠলেন এখানেতে ভয়ভীত হয়ে, তখন কৃষ্ণচন্দ্র এসেছেন। ভীমের সৌভাগ্য হয় না যে রাধা কৃষ্ণের স্বরূপ তিনি দর্শন করেন, তিনি রাজাকে দর্শন করলেন। বহুলাবনেতে আমি এসেছি বৃন্দাবনের নিকটে, আর সেখানে রাধা আর কৃষ্ণ রূপী তিনি কৃষ্ণকে দেখলেন, কৃষ্ণ আছেন আর শ্রীমতী যান। তিনি বলি আমি এই রূপেতে সন্তুষ্ট নই, আপনি অনুগ্রহ করুন গৌরচন্দ্র রূপে আপনার আপনি আমাকে দর্শন দেন। তখন সাক্ষাৎ ওই কৃষ্ণই রাধা কৃষ্ণ যে ছিলেন আবার তিনি গৌর রূপে ছিলেন, ওখানে তিনি দর্শন দিয়েছেন তাহাকে। তিনি অদ্ভুত সুন্দর গৌর রূপেতে দর্শন দিয়ে আর এমন তিনি ভাব দর্শন করিয়েছেন যে তাহার অষ্ট সাত্ত্বিক বিকার হল মহা উন্নত অষ্ট সাত্ত্বিক বিকার, অশ্রু কম্প রোমাঞ্চ পুলক বিবর্ণ
সর্ভেদ
সর্ভেদ এবং বেপতি ইত্যাদি, একবার পরিপূর্ণ। শুধু দীপ্ত নয়, সুদীপ্ত সুদীপ্ত থেকে প্রদীপ্ত এই সমস্ত ভাবগুলি, আর তিনি কম্পায়মান হয়ে কম্পায়মান হতে লাগলেন। অন্যদিকে ছিল কি বিকার, ভয়েতে আকন্তে হৃত কম্পরূপী তাহার একটি মাত্র হয়েছিল এই আইনার হলে অষ্ট সাত্ত্বিক ভাব আর সুদীপ্ত প্রদীপ্ত, আর ভীমের একটি মাত্র হয়েছে ভয়েতে ভীতে হৃত কম্প, এই একটি মাত্র তাহার বিকার হয়েছিল, আর কোন বিকার হয়নি। এখন আপনারা বিচারক সুবিচারক আপনার বিচার করবেন যে সমুদ্র সেনের কত সৌভাগ্যের মহিমা যে চৈতন্য রাধাকৃষ্ণকে বৃন্দাবনের দর্শন করে আবার তাহাকে গৌর রূপেতে দর্শন করে দিয়ে একেবারে প্রেমেতে প্রমত্ত হয়ে গেলেন, অথবা ভীমসেন গজপতি তিনি ওই কৃষ্ণকেও তখন দর্শন করবার সৌভাগ্য হয় না, আর তো কথা কি। অতএব সমুদ্র সেন কত প্রেম রাজ্যেতে উন্নত শিখরেতে এইখানে নদীধামেতে তার মধ্যে এই গিরিরাজ গোবর্ধন রাধা কুণ্ডের সমীপেতে অবস্থিত হয়ে মহাপ্রভুকে দর্শন করছেন, কে শ্রেষ্ঠ হবে আপনার বিচার করেন। গৌর প্রেমানন্দে
থাকো, যুদ্ধ দেখা যায় না,
ও বিরক্ত বিরক্ত নয়।
আর তুমি তো একটা মূর্খ,
তুমি কি চাও কি, তুমি কি চাও, কৃষ্ণের জয় চাও না কৃষ্ণের পরাজয় চাও? তুমি জানো আমি কে? কৃষ্ণের সমপ্রাণ কথাই তুমি আমাকে পরাজিত করতে চাও? তুমি মনে করো তাতে কৃষ্ণের সুখ হবে? আমাকে পুড়িয়ে দেবার চেষ্টা করেছিল,
তোমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছি এই তোমার যথেষ্ট
বাধ্যমান।
তুমি ভক্তির বাহার দেখাচ্ছ মেয়েদের আচল ধরে, তুমি মেয়েদের আচল ধরে ভক্তির বাহার দেখিও না। সুতরাং তুমি ভগবানকে দেখতে চাচ্ছ,
অনেক ঘা লেগেছে,
ভগবানকে দেখতে চাচ্ছ, ভগবানকে দেখে ভগবানের সুখ হবে তোমার, দেখে যে তোমার সুখ হবে। হে
আজ যুক্তি খাচ্ছেন মহারাজ,
আসবেন দিনের প্রতি অংশে চার বলি খান সঙ্গ করো, আর কৃষ্ণকে সেরকম ভোগ করতে চাও? আবার ভক্ত মালা দিয়েছে কিলোটা লাগিয়েছে লজ্জা করে না, ভণ্ডামি করে না, যুদ্ধ ধরো অস্ত্র ধরো দেখি কত ক্ষমতা আছে। সুতরাং পরাজিত হয়ে আর্চনা করেনি কৃষ্ণ তোমার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু তোমার মান রক্ষা করতে পারছি না। কৃষ্ণ সম্মান আর সমস্ত চিন্তা তাকে পরাজিত করে আমার সুখ হবে, তাহলে আমি কৃষ্ণকে দেখতে পাবো, আমি কাঁদবো মেয়েদের মতো।
বাস একটি কথা বলবো, ঠিক আছে একটি,
আরে ঠিক আছে
বলুন না।
মহারাজ এক সুন্দর কথা বলে, তিনি বলছেন যে দেখ তুমি তোমার আরাধ্য কামিনী আত্মধারে আঁকড়ে থাকে, বলেছে তোমার লজ্জা উচিত। সমুদ্র সেন বলছে আমার আরাধ্যদের একটি মাত্র বিবাহ করেছিল, আর তাহার এখনো কোন ছেলে পেলে নাই, আর সেটি কিশোর অবস্থাতে তাহাকে প্রত্যাগ করে দিয়ে চলে গেল, আর তোমার প্রভু যে 16,000 স্ত্রীর সঙ্গে বিবাহ করে ও তার পেট ভরে নেয়, কে কামনি হলো এইটা বুঝ, অথবে এই বিষয়ে তাহার এখানে পরাজয় হয়েছে।
শুরু হচ্ছে
बंगला में भक्ति रत्नाकर और नवदीप धाम परिक्रमा से पाठ करके सुनाया गया है और भक्तिता में भी बोला गया है। इस स्थान का नाम चंपक हट है, जिसमें भी लोन है चंपक हट। ये चंपक हट में चंपा के पुष्प होते थे और चंपक लता कटी उठकर राधा कृष्ण को यहाँ पर माला पहना पाने आती थी। चंपक लता वन ऑफ दी एट सखी यूज टू मेक गार्लैंड ऑफ चंपक
फ्लावर्स
एंड यूज टू डेकोरेट श्री राधा एंड कृष्ण कंजुगल। सो दिस प्लेस इज नोन एज चंपक। ये वृंदावन में खदीर वंश का ये अंश है। वृंदावन में जैसे सीरियल रूप में बंद है, यहाँ पर ऐसे नहीं है। क्यों नहीं है? इसका कारण है प्रेम विवर्त है। भक्ति विनोद ठाकुर जी कहते हैं कि ये प्रेम का विवर्त है। प्रेम सीधा नहीं चलता, टेढ़ा चलता है। प्रेम की गति वक्र है, इसलिए कोई चीज सीधी नहीं आकर टेढ़ी मेढ़ी इधर से उधर चलती है। इसलिए ये प्रेम का विवर्त के वजह से ये वृंदावन के बारह बन इस तरह से टेढ़े मेढ़े रूप में इस नवदीप धाम में है। चैतन्य महाप्रभु जी को आप लोग सरल सीधा मत समझेंगे। कपटी में कृष्ण कपटी भूत हैं, किंतु उनको भी परास्त करने वाले ये चैतन्य महाप्रभु जी अत्यंत भूतों के भी भूत
है।
चैतन्य महाप्रभु जी यहाँ पर बतलाया गया कि गदाधर जी के छोटे भैया बानीनाथ जी यहाँ पर गौ गदाधर की प्रतिष्ठा की। साधारण रूप में लोग समझते हैं चैतन्य महाप्रभु जी के साथ में विष्णु प्रिया जी जो भक्ति की प्रेम स्वरूपिणी हैं, उनके साथ में मायापुर में उनकी विग्रह प्रतिष्ठा हुई है और उनकी पूजा होती है, इसलिए गौ विष्णु प्रिया की आराधना श्रेष्ठ है। किंतु रसिक भक्त लोग स्वरूप दामोदर राय रामानंद इत्यादि जो विचार दिया है उनके अनुसार में गौर विष्णु प्रिया की अपेक्षा गौर गदाधर की उपासना बहुत श्रेष्ठ और रसमयी उपासना ब्रज की उपासना के समान है, राधा कृष्ण की उपासना है। इसलिए गौर गदाधर जी की यहाँ उपासना है और कहीं नहीं देखी जाती उनकी उपासना, किंतु यहीं पर बानीनाथ जी ने गदाधर जी की कृपा से यहाँ पर प्रतिष्ठित किया है। हम लोग सौभाग्यवान है जी इस जगह में गौ गदाधर जी का शिव विग्रह हम लोग दर्शन कर रहे हैं। और एक बात है, मैं संक्षेप में बतला रहा हूँ क्योंकि बहुत समय हो गया है। यहाँ पर जयदेव गोस्वामी जी रहते थे। इसके पहले गंगा के उस पार में चैतन्य महाप्रभु के पास ही में एक जगह है जिसको बल्लाल देवी के पास ही में जयदेव गोस्वामी का पाठ है,
जयदेव पाठ
वहीं पर रहते थे। किंतु राजा ने
लखन सेन
महाराज ने इनकी प्रसिद्धि सुनकर इनके चरणों में नतमस्तक हुए और बोले आप हमारे राज्य के कवि हों। उन्होंने कहा कि हम तो कृष्णचंद्र जी के दरबार के कवि हैं, तुम्हारे राज्य के कवि नहीं है जो तुम्हारे को प्रसन्न करने के लिए हम आएंगे। हम तो राधा कृष्ण और चैतन्य महाप्रभु जी को ही प्रसन्न करना चाहते हैं, इसी में हम प्रसन्न रहते हैं। हम तुम्हारे राज्य में नहीं रहेंगे, ये कहकर तुम का राज्य छोड़ करके गंगा पार होकर के जब जाने लगे तो उनके चरणों में गिर करके प्रार्थना कीजिए, प्रभु आप यहाँ में रहिए तो आपको हम यहाँ पर स्थान चंपक हर्ष में आप रहिए। यहीं पर आकर के उन्होंने गीत गोविंद की रचना की,
दशावतार
और गीत गोविंद की रचना की, मंगल गीतम जिसको अभी गाया गया, उसकी ये सुन करके राजा चमत्कृत हो उठा और जो जो सुने वही प्रेम में मुग्ध हो जाए। यहीं पर आकर के गोविंद गीत गोविंद का उन्होंने गोविंद की रचना की। रचना करते करते एक जगह में आया एक ऐसा प्रसंग कि रासलीला हो रही थी और रासलीला होते होते कृष्ण ने गोपियों के अनुसार में लाखों लाखों रूप धारण करके एक एक गोपी के बीच में एक एक कृष्ण होकर के नृत्य करने लगे। राधा जी ने देखा जो सब गोपियों के साथ में नृत्य करते हैं और ये धूर्त कहता है कि तुम ही हमसे बड़ी प्यारी गोपी हो, इसलिए राधा जी ने मान करके और उस स्थान को छोड़ दिया और कृष्ण उनको खोजने के लिए जाने लगे। राधा जी को इतना मान हुआ कि वो प्रसन्न नहीं हुई। कृष्ण देख रहे हैं जयदेव अपने भाव नेत्र से कृष्ण उनको मनाने के लिए चेष्टा कर रहे हैं, किंतु राधा जी आज मान नहीं रही। उन्होंने बंसी का सहारा लिया, ललिता विशाखा का भी सहारा लिया, किंतु आज राधा जी नहीं मानी। तब कृष्ण ने उनके चरणों में अपना सिर रख दिया और बोले, तुम्हारा गरल अखंडनम मम शिरसि मंडनम देही पद पल्लवम। यहाँ पर प्रेम की भिक्षा मांगी, तो जिस समय लिख रहे थे उनका हृदय कंपित होने लगा। ये मैं ये कृष्ण तो समस्त ईश्वरों के ईश्वर हैं, सबके आदि हैं, पर तत्व हैं, उनके समान में और कोई तत्व नहीं है और राधा जी उनकी शक्ति हैं, उनके सबॉर्डिनेट हैं, इसलिए राधा जी के चरणों में कृष्ण यदि देते हैं पैसी तो ये तत्व विरोध हो जाएगा, इसलिए उनका साहस नहीं हुआ और ये पद नहीं लिख सके। जब पद नहीं लिख सके तो उन्होंने पुस्तक में डोरी बांध कर और गंगा में जब गंगा पासी